الصلاة والسلام علیک یا رسول اللہ وعلى آلک واصحابک یا حبیب اللہ، الصلاة والسلام علیک یا نبی اللہ وعلى آلک واصحابک یا نور اللہ۔ اشون مدنی چینل درشک بند، سورہ ملک تلاوت کرار پوربے کسی بالا بالا نیت کرونی، کیننا حدیث پاکن مدی ارشاد ہچھے نیت المؤمن خیر من عملہ، মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আমি নিয়ত করতেছি আল্লাহ তাআলা এবং তার প্রিয় রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি সওয়াব অর্জনের উদ্দেশ্যে, সওয়াব অর্জনের নিয়তে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল কোরআনে পাক পাঠ করব ইনশাআল্লাহ। আপনারাও নিয়ত করুন আল্লাহ তাআলা এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি সওয়াব অর্জনের উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত শ্রবণ করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল।
أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير، الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور، الذي خلق سبع سماوات طباقا، ما ترى في خلق الرحمن من تفاوت، فارجع البصر هل ترى من فطور، ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير، ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير، وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير، إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور، تكاد تميز من الغيظ، كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير، قالوا بلى قد جاءنا نذير، فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير، وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير، فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير، إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير، وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور، ألا يعلم من خلق وهو اللطيف الخبير، هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور، أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور، أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبض ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جود لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم من أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم من أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم من أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين الله يأتينا وهو رب العالمين آمنت بالله صدق الله العظيم صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم Yeah.
আলহামদুলিল্লাহ আসুন আমরা শুরুতেই ভালো ভালো কিছু নিয়ত সামিল করে নিই, যাতে আমাদের এই প্রোগ্রামটি দেখা, ইলমে দিন অর্জন করা সবাবের মধ্যে গণ্য হয়ে যায়। আল্লাহ তাআলা এবং তার প্রিয় হাবিব হাবিবুল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই প্রোগ্রামটি দেখব। যা কিছু আলোচনা করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর উপর নিজে আমল করব এবং অপর ইসলামী ভাইকে তা পৌঁছিয়ে দিব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দরুদে পাকের অসংখ্য ফজিলত এবং বরকত কিতাবের মধ্যে এসেছে, তার মধ্যে একটি ফজিলত আমি আপনাদের সামনে পেশ করছি। মুজামুল কবির নামক কিতাবের মধ্যে রয়েছে এ হাদিসে পাকটি। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি গত রাতে আশ্চর্য ঘটনা দেখেছি। আমি আমার এক উম্মতকে দেখলাম, সে পুল সিরাতের উপর কখনো হেঁচড়িয়ে হেঁচড়িয়ে আর কখনো হাঁটুর উপর ভর করে চলছিল। ইতিমধ্যে ওই দরুদ এলো যা সে আমাকে প্রেরণ করেছিল, তাকে পুলসিরাতে দাঁড় করিয়ে দিল। এক পর্যায়ে সে পুলসিরাত অতিক্রম করে নিল। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক, দেখলেন তো যে দরুদে পাক এমন আমল যে আমল কাল কিয়ামতের দিন পুলসিরাত পার হওয়ার জন্য আমার কাজে আসবে, যে দরুদে পাক আমার শাফাআত লাভের মাধ্যম হবে, যে দরুদে পাক জান্নাতে যাওয়ার ওসিলা হবে। তো প্রিয় ইসলামী ভাইরা, আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল নিয়ত করি আমরা বেশি থেকে বেশি পরিমাণে দরুদে পাক পাঠ করব। আসুন মহব্বত নিয়ে একবার দরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা দয়ায় আমরা মুসলমান এবং আমরা এটা না চাইতে অর্জন করেছি। প্রত্যেক ধর্ম যেগুলো দুনিয়াতে এখন বিরাজমান, যে সকল ধর্ম এখন দুনিয়াতে বিরাজ করছে, সকল ধর্মের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম। আর ইসলাম যে সম্মানটুকু একজন বান্দাকে দেয়, সেই সম্মান অন্য কোনো মাযহাব অন্য কোনো ধর্ম দিতে পারে না। আর আলহামদুলিল্লাহ আমরা না চাইতে সে ইসলামের মধ্যে প্রবেশ করেছি, না চাইতে আমরা মুসলমান হয়েছি। দেখুন আমরা কিন্তু বলিনি, আমরা আল্লাহকে ফরিয়াদও করিনি যে আল্লাহ আমাকে ইসলামের মধ্যে দাখিল করাও, আমাকে মুসলমান হিসেবে দুনিয়াতে প্রেরণ করাও। কিন্তু আল্লাহ তাআলার দয়া হয়েছে, আমি আপনি মুসলমান হতে পেরেছি। শুধু তাই নয়, এখানেই শেষ নয়, আমি আপনি সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশেষ নবীর উম্মত হতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো ইসলামে প্রবেশ করলেই শুধু হবে না, ইসলামে প্রবেশ করার পর একজন মুসলমানের উপর পাঁচটি স্তম্ভ চলে আসে। অর্থাৎ পাঁচটি যে স্তম্ভগুলো আছে ইসলামের, সে মুসলমানকে সেগুলো পালন করতে হয়। প্রথম নম্বর কি? ঈমান। একজন মুসলমানকে ঈমান গ্রহণ করতে হবে, আল্লাহ তাআলা এক এবং তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনতে হবে। এরপরে যে বিষয়টির উপর ঈমান আনতে হবে, যে বিষয়টি তাকে পালন করতে হবে, সেটি হচ্ছে নামাজ। জি হ্যাঁ, নামাজ একজন মুসলমানকে আদায় করতে হবে। নামাজ এমন একটি বিষয় যেটি ইসলামের সাথে রিলেটেড, এটি ইসলাম থেকে বিচ্ছিন্ন নয়। অর্থাৎ আমি যখনই মুসলমান হয়েছি, আমার জেহেনে আমার মাইন্ডে এটা সেট আপ করে দিতে হবে যে আমাকে নামাজ পড়তে হবে। আমি দুনিয়ার যে সকল কাজ করি না কেন, আমাকে নামাজ বাদ দেওয়া যাবে না। তো দ্বিতীয় বিষয়টি হচ্ছে নামাজ। এরপর রোজা, প্রত্যেক বালেগ নরনারীর উপর রোজা ফরজ রয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে যে ব্যক্তির উপর সামর্থ্য, যে ব্যক্তির সামর্থ্য রয়েছে তার জন্য হজ করা এবং যাকাত দেয়া, এটাও ইসলামের মধ্যে একটি স্তম্ভ, ফরজ। তো মুসলমান হয়ে গেলে হবে না, আমাদেরকে ইসলামের এই পাঁচটি রোকনের দিকেও খেয়াল রাখতে হবে। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদের মাইন্ডে এটা আসতে পারে যে আজ আপনি এ সকল বিষয় নিয়ে কেন আলোচনা করছেন, এই বিষয়গুলো নিয়ে কেন আজকে তুলে ধরছেন। জি হ্যাঁ, এই বিষয়গুলো তুলে ধরার একটি কারণ যে আজকের বয়ানের বিষয় হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজের ফজিলত কি। জি হ্যাঁ, আমরা তো সকলেই জানি, আমরা যারা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, আমরা শুরু থেকে আমরা জন্ম থেকে আমরা দেখে আসছি যে মুসলমানেরা নামাজের সাথে লিপ্ত, তাই না? এবং প্রত্যেকটা মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজের সাথে ওতপ্রোতভাবে জড়িত। অর্থাৎ একটা মুসলমানকে
পাঁচবার আল্লাহ তাআলার দরবারে হাজিরি দিতে হয়, পাঁচবার আল্লাহ তাআলাকে স্মরণ করতে হয় ইবাদতের মাধ্যমে, নামাজের মাধ্যমে। তো সেই পাঁচ ওয়াক্ত নামাজের কি কি ফজিলত আছে ইনশাআল্লাহ আজাওয়াজা সে সম্পর্কে আমরা আজকে আমাদের বয়ানে শ্রবণ করব। একবার কিছু সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার প্রিয় নবী রাসূল আরবি হুজুর পূর্ণুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে বসেছিলেন। তো আমার প্রিয় নবী রাসূল আরবি হুজুর পূর্ণুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম আলিহি মুরিদওয়ানকে ইরশাদ করলেন যে হে সাহাবি, দেখি বলো তো, যদি কোনো বান্দার ঘরের সামনে কোনো পানির নহর থাকে, অর্থাৎ আমরা নদী বুঝে নেই, কোনো নদী থাকে বা পানির নহর থাকে, আর সে বান্দা যদি সেই নহরের মধ্যে ফাইভ টাইমস ওই নহরের মধ্যে গোসল করে, তাহলে কি তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে? তখন সাহাবীরা আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, কিভাবে সম্ভব যে ব্যক্তি পাঁচবার গোসল করবে তার শরীরের মধ্যে কখনো কোনো ময়লা থাকতে পারে না? তো আমার রাসূলে পাক সাহেব আল আওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ঠিক তেমনি যে বান্দা পাঁচবার আল্লাহ তাআলার দরবারে সিজদা দেয়, অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, তার শরীরের সমস্ত গুনাহ সাফ হয়ে যায়, অর্থাৎ ধুলিসাৎ হয়ে যায়, ওই বান্দার শরীরের মধ্যে আর কোনো গুনাহ থাকতে পারে না। তো প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, একটু তো আমরা চিন্তা করি যে কোনো ব্যক্তি চায় না যে তার পুরো শরীরের মধ্যে গন্দেগি থাকুক, ময়লা থাকুক, আবর্জনা থাকুক। ঠিক তেমনি কোনো মুমিনও চায় না, কোনো মুসলমানও চায় না, কোনো নেক বান্দাও চায় না যে তার শরীরের মধ্যে যাতে গুনাহের ময়লা থাকুক। তো আমরা যারা এটা চাই যে আমাদের শরীরের মধ্যে গুনাহের ময়লা না থাকুক, তাহলে আমাদের উচিত পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত তাকবীরে উলার সাথে আদায় করা। যদি তাও সম্ভব না হয়, অনেকে ব্যস্ত থাকেন, অনেকে চাকরি করেন, অনেকে ব্যবসা করেন, অনেকে লেখাপড়া করেন, তাও যদি সম্ভব না হয়, পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের পড়া চাই। এর মাধ্যমে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর শেষ নবী ইরশাদ করে দিয়েছেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে তার শরীরের গুনাহের ময়লা আবর্জনা দূর হয়ে যাবে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ ওয়াক্ত মোতাবেক পড়ার বা জামাত সহকারে বা জামাত নামাজ আদায় করার সে তৌফিক দান করুক। আরেকটি ফজিলত এভাবে এসেছে, যে ব্যক্তি বা যে বান্দা এক ওয়াক্ত নামাজ আদায় করল এবং পরবর্তী ওয়াক্ত নামাজ আদায়ের যে সময়টা থাকে, ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, আবার এশা থেকে ফজর, অর্থাৎ দুই ওয়াক্ত নামাজের মধ্যবর্তী যে সময়টুকু থাকে, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল আর জোহরের নামাজ আদায় করল, জোহরের নামাজ পর্যন্ত তার যদি কোনো গুনাহ হয়ে থাকে, তাহলে সেই গুনাহের কাফফারা পরবর্তী ওয়াক্ত নামাজ আদায়ের মাধ্যমে হয়ে যায়। সুবহানাল্লাহ, দেখুন আল্লাহ তাআলা আমাদের জন্য কেমন নিয়ামত রেখেছে নামাজের মধ্যে। আমাদের তো দুনিয়াতে চলতে গেলে, দুনিয়াতে উঠতে বসতে মেলামেশায় কত গুনাহ হয়ে যাচ্ছে, কিন্তু আমার আল্লাহ তাআলা বান্দাকে ছাড় দেওয়ার জন্য এ সুযোগও রেখেছে। কি সুযোগ? যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ আদায় করবে, পরবর্তী ওয়াক্ত আদায়ের আগ পর্যন্ত যা গুনাহ হয়ে যাবে, সেই গুনাহের কাফফারা পরবর্তী ওয়াক্ত নামাজ আদায়ের মাধ্যমে আদায় হয়ে যাবে। এখানে হয়তোবা সগীরা গুনাহের কথা বলেছেন, কেননা কবিরা গুনাহ, মনে রাখবেন, কবিরা গুনাহ তওবার মাধ্যমে আল্লাহ তাআলা মাফ করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সগীরা গুনাহ এবং কবিরা গুনাহ মাফ হওয়ার সে তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, পাঁচ ওয়াক্ত নামাজের ফজিলতের ব্যাপারে কী বা বলবো, আরেকটি রিওয়ায়াত শুনুন। একবার সালমান ফার্সি এবং আবু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ফার্সি এবং আবু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথাও যাচ্ছিলেন। পথিমধ্যে সালমান ফার্সি একটা শুকনো গাছ দেখলেন, অর্থাৎ একটি গাছ দেখলেন যে গাছের ডালপালা এবং পাতাগুলো শুকনো হয়ে গেছে। তো সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গাছের একটা ডাল ধরে নাড়া দিলেন, নাড়া দেওয়ার সাথে সাথে যে শুকনো পাতাগুলো ছিল সেগুলো সব ঝরে পড়ে গেল। আবু উসমান রদিয়াল্লাহ তাআলা আনহু দেখে তো অবাক। সালমান ফার্সি রদিয়াল্লাহ তাআলা আনহু ইরশাদ করলেন যে হে আবু উসমান, তুমি কি আমাকে জিজ্ঞেস করবা না যে আমি কেন এ কাজ করলাম? তখন আবু উসমান রদিয়াল্লাহ তাআলা আনহু বললেন যে হুজুর আপনি ইরশাদ করুন, কেন আপনি এটা করেছেন? তখন সালমান ফার্সি রদিয়াল্লাহ তাআলা আনহু ইরশাদ করলেন যে একবার আমি রাসূলে পাক সাহিবুল আওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে কোথাও যাচ্ছিলাম, তো তখন হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ঠিক এভাবে একটা গাছের ডাল ধরলো যে ডালটার পাতা শুকনো ছিল। তো ওই শুকনো পাতার যে ডালটা ছিল ওই ডালটা ধরে নাড়া দিল আর সমস্ত শুকনো পাতা ঝরে গেল, একটি পাতাও অবশিষ্ট ছিল না। তখন আমার হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরশাদ করলেন, হে সালমান, তুমি কি আমাকে জিজ্ঞেস করবে না যে আমি কেন এই কাজটি করলাম? তখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর হাবিব, আপনি বলে দিন কেন আপনি এটি করেছেন? তখন হুজুরে পাক সাহেবুল আওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এভাবে ইরশাদ করলেন যে কিছুটা এরকম যে যখন বান্দা নামাজের জন্য দাঁড়ায়, যখন কোনো বান্দা নামাজের জন্য দাঁড়ায়, কোনো মুসলমান আল্লাহ তাআলার দরবারে হাজির হয়, তখন ওই বান্দার গুনাহ ঠিক এভাবে ঝরে যায় যেভাবে আমি এই ডালটা নাড়া দেওয়ার কারণে পাতা সব ঝরে গেল, শুকনো পাতা সব ঝরে গেল। তো দেখুন, আমার যখন বান্দা এখনো নামাজ শুরু করে নাই, নামাজের জন্য মাত্র দাঁড়িয়েছে, নামাজের জন্য তাকবীরে তাহরিমা বেঁধেছে, তাকবীরে তাহরিমা বলে হাত বেঁধেছে, তখনই বলা হচ্ছে বান্দার গুনাহগুলো সেই শুকনো পাতার মতো ঝরে যায়। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, একটু তো চিন্তা করি এই নামাজের মধ্যে আল্লাহ তাবারক ও তাআলা কি পরিমাণ শান ও মান রেখেছেন, এই নামাজের মধ্যে আল্লাহ তাবারক ও তাআলা আমাদের জন্য কতটুকু উপকার রেখেছেন। আসলেই উপকার, যদি উপকার না হতো তাহলে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে এতবার নামাজের জিকির করতেন না, এতবার নামাজের আলোচনা করতেন না। আপনারা শুনে অবাক হবেন, আমিও শুনে অবাক হয়েছি আজকে যখন আমি এটা নিয়ে রিসার্চ করছিলাম, যে বলা হচ্ছে ওলামায়ে কিরামগণ বলেছেন যে কুরআনুল কারীম ও আহাদিসে মুবারাকার মধ্যে টোটাল 750 টাইমস নামাজের ব্যাপারে বলা হয়েছে, 750 বার। দেখুন, যে কোনো একটা বিষয় এতবার বলার কারণ কি? নিশ্চয়ই এটার ইম্পর্টেন্স আছে, নিশ্চয়ই এটার গুরুত্ব আছে, না হলে তো একটা জিনিস নিয়ে এতবার আলোচনা করার কোনো প্রয়োজনই পড়তো না। আল্লাহ তাআলা এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কুরআনুল কারীম এবং হাদিসে পাকের মধ্যে টোটাল 750 বার নামাজের ব্যাপারে বলেছেন। দেখুন, কোনো মা যদি, আমি উদাহরণস্বরূপ বলছি, ধরুন কোনো বাচ্চা কোথাও যাচ্ছে আর যে জায়গায় যাচ্ছে সেই জায়গায় ক্ষতির আশঙ্কা আছে, তখন মা বারবার ডাক দিবে, সন্তান ওদিকে যেও না, সন্তান ওদিকে যেও না, সেটার প্রতি বারবার জোর তাগিদ দিবে, কেননা মা জানে সেদিকে গেলে সন্তানের ক্ষতি। তো আমার আল্লাহ তাআলা তো মার চেয়ে অধিক প্রিয়, আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তো আমাদের মায়ের চাইতেও অধিক, তাহলে ওনারা জানেন বিধায় তো আমাদেরকে বারবার নামাজের ব্যাপারে তাগিদ দিয়েছেন, আর এতবার দিয়েছেন যে কুরআনুল কারীম এবং আহাদিসে তাইয়েবার মধ্যে 750 বার শুধুমাত্র নামাজের ব্যাপারে ইরশাদ করেছেন, আমাদেরকে গুরুত্ব বোঝানোর জন্য, আমাদেরকে ইম্পর্টেন্স বোঝানোর জন্য। তো আমরা কি নামাজ আদায় করব না? দেখুন, একটা মুসলমানের, আমি শুরুতেই বলেছি, একটা মুসলমানের যে ভাইটাল রোল সে ভাইটাল রোলের মধ্যেই কিন্তু নামাজ অন্তর্ভুক্ত। আপনি ঈমান এনেছেন, সর্বপ্রথম রোল হচ্ছে আপনার প্রথমে ঈমান আনতে হবে। একজন বান্দা সে মুসলমান তখনই হবে যখন সে ঈমান আনবে, ঈমান আনার সাথে সাথে তার উপর নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হয়ে যায়। তো পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ, এখন আমি তো দুনিয়ার জনাব সকল কাজ করছি, সকল কাজ করার জন্য টাইম আছে, কিন্তু নামাজ পড়ার জন্য টাইম নেই। কাউকে যদি বলি যে ভাই নামাজ পড়েন, যে ভাই আগে কাজটা করিনি, এরপর না হয় সুযোগ পেলে নামাজটা পড়বো, কিন্তু আপনাকে তো আপনার রব আজ্জা ওয়াজাল এবং আপনার হাবিব আপনার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন, আপনি খানা খান আর নাই খান, আপনাকে এই ফরজ নামাজের জন্য কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করা হবে। আচ্ছা হ্যাঁ, কিয়ামতের দিন সর্বপ্রথম যে বিষয়টির উপর প্রশ্ন করা হবে, সেখানে তো অনেক বিষয়ের উপর প্রশ্ন করা হবে, সেখানে তো আপনার জন্মগ্রহণ থেকে শুরু করে বিদায় পর্যন্ত, দুনিয়া থেকে বিদায় পর্যন্ত যা কিছু করেছেন সকল কিছুর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। আর তার মধ্যে সর্বপ্রথম ফার্স্ট অফ অল যে কোয়েশ্চেনটি আপনাকে করা হবে সেটি হচ্ছে নামাজের ব্যাপারে, নামাজ কতটুকু আদায় করেছেন। বালিগ হওয়ার পর আপনার উপর নামাজ যখন থেকে ফরজ হয়েছে, নারীদের জন্য বিশেষ করে মহিলাদের জন্য 9 বছর ধরা হয় আর পুরুষদের জন্য 12 বছর ধরা হয়, তো আপনাদের এই বয়সগুলো অতিক্রম হওয়ার পর এবং হায়াত শেষ হওয়া পর্যন্ত আপনি যে নামাজগুলো ত্যাগ করেছেন বর্জন করেছেন, এই নামাজগুলো কেন ত্যাগ করেছেন, আপনি কেন বর্জন করেছেন, কোন উদ্দেশ্যে করেছেন, কি কাজের কারণে করেছেন, আপনাকে কি এমন বাধা দেওয়া হয়েছে যে বাধার কারণে আপনি আপনার রবের দরবার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন, আপনার রবের দরবার থেকে আপনার রবের দরবারে যাওয়ার জন্য আপনার টাইম হয়নি, এই ব্যাপারে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে। কিন্তু আমরা মুসলমান কোনো পাত্তাই দিচ্ছি না, লাপরোয়া হয়ে গিয়েছি। এখন এটা আমার চিন্তা করার বিষয় যে আমি আখিরাতের জন্য কি নিয়ে যাচ্ছি। অনেকে বলে ভাই আমারটা আমি দেখবো আপনারটা আপনি দেখবেন, জি হ্যাঁ ভাই আপনারটা আপনি দেখবেন, কিন্তু এমন যেন না হয় এই কথাটার উপর ভিত্তি করে আমি আপনি দোজখের দিকে নিপতিত হয়ে যাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে জাহান্নামের সেই কঠিন অবস্থা থেকে হেফাজত করুক। প্রিয় ইসলামী ভাইয়েরা, আসলে তো মুসলমান এমন হওয়া উচিত ছিল সে তার মাহবুবের দরবারে, হ্যাঁ আমাদের সবচেয়ে বেশি আপন কে, আমার রব তাআলা, আমার আল্লাহ তাআলা, উনি যদি আমাকে দুনিয়াতে নাই পাঠাতেন, দুনিয়ার এত সৌন্দর্য দুনিয়ার এত নিয়ামত নাজ নিয়ামত আমি কখনোই ভোগ করতে পারতাম না। দেখুন আজকে আমি বলছি আহ আমার এ এটা আছে ওটা আছে, দেখুন আমার কি দাম, আমার আল্লাহ তাআলাই তো আমাকে এখানে পাঠিয়েছে তাই না? আমার আল্লাহ তাআলা যদি আমাকে দুনিয়াতে না পাঠাতো আমি কোথায় থাকতাম, আমার মা বাবা কোথায় থাকতো, আমার বিবি কোথায় থাকতো, আমার সন্তান সন্ততি কোথায় থাকতো? তো এগুলো চিন্তা করার বিষয়, যিনি পাঠিয়েছেন ওনার বাধ্য হয়ে যায়, দেখবেন দুনিয়া আপনার বাধ্য হয়ে গেছে, আর এখন দেখছি আমরা ওনার অবাধ্য হয়ে গেছি, এজন্য দুনিয়াও এখন আমার কথাই চলে না, আমার অবাধ্য চলছে। তো আমাদের এটা বোঝা উচিত যে মাহবুবের দরবারের হাজিরি এটা আমাদের উপর আবশ্যক, আল্লাহ তাআলার দরবারে হাজিরি এটা আমার উপর আবশ্যক, এটা থেকে যাতে আমরা মুখ ফিরিয়ে না নিই। একটি রিওয়ায়াত শুনে আন্দোলিত হয়ে যাবেন, ঘটনাটা কি, আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আরশে গিয়েছেন অর্থাৎ মেরাজ করেছেন, আমার আল্লাহ তাআলা দিদার করেছেন তাই না? তো সেই দিদারের মধ্যে যখন মেরাজ করতে গিয়েছেন, এটা আমরা সবাই জানি যে মেরাজে যখন গিয়েছেন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তখন সেখানে অনেক আজাবও দেখেছেন, বিভিন্ন বান্দার বিভিন্ন গুনাহের কারণে বিভিন্ন রকম আজাব আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, সেগুলো আমরা কিতাবের মধ্যে পাই। আচ্ছা একটা মানুষকেও দেখেছেন, একটা বান্দাকেও এমন দেখেছেন যে বান্দা আরশের নূরের মধ্যে ছিল, আরশ থেকে যে নূর বের হচ্ছিল সেই নূরের মধ্যে বান্দাটা ছিল, তার ওই বান্দার চারপাশে নূর আর নূর, ওই নূরের মধ্যে ডুবেছিল বান্দাটা। তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে এই বান্দাটাকে হয়তোবা অনেক নেক বান্দা মনে হয় এটা কোনো ফেরেশতা, তো আমার রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাব দেয়া হলো জি না এটা কোনো ফেরেশতা না। তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা কি কোনো নবী কোনো আম্বিয়া, বলা হলো না এটা কোনো নবীও না রসুলও না আম্বিয়াও না। তো বলা হলো এটা কে, তো জবাব আসলো যে এটা আপনার উম্মতের মধ্যে ওই বান্দা যে বান্দার মধ্যে দুনিয়াতে থাকা অবস্থায় তিনটা বৈশিষ্ট্য পাওয়া যেত, কয়টা বৈশিষ্ট্য, তিনটা বৈশিষ্ট্য পাওয়া যেত যার কারণে সে আজকে এই আরশের নূরের মধ্যে সে ডুবে আছে। দেখুন আরশ এটা আমরা সবাই জানি কত দামি, সেই কিয়ামতের দিন যে আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, মানুষ ছায়ার জন্য তামান্না করবে, ইচ্ছা পোষণ করবে আমাকে ছায়া দাও ছায়া দাও, এত রোদ আমি সহ্য করতে পারছি না, ওই রকম অবস্থায় ও কিয়ামতের দিন বলা হচ্ছে যে আরশের নূরের মধ্যে বান্দা ডুবে থাকবে। কোন বান্দা, যে বান্দার মধ্যে তিনটা বৈশিষ্ট্য পাওয়া যাবে, নাম্বার এক যে দুনিয়াতে থাকা অবস্থায় অর্থাৎ যে বান্দাকে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন ওই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় তার মুখের মধ্যে সর্বদা আল্লাহ তাআলার জিকির থাকতো, সর্বদা কি থাকতো ভাই, আল্লাহ তাআলার জিকির থাকতো। আল্লাহ তাআলার জিকির মানে এটা কি, অর্থাৎ সে সব সময় ভালো কথা বলতো, সে সব সময় আল্লাহ তাআলার প্রশংসা করত, কোনো কিছু হলে আলহামদুলিল্লাহ, এবং করার ইচ্ছা পোষণ করলে ইনশাআল্লাহ, যখন কোনো কাজ হয়ে যেত তখন আলহামদুলিল্লাহ বলতো, এরপর যখন আল্লাহ তাআলার নিয়ামত দেখতো তখন সুবহানাল্লাহ বলতো, যখন অবসর টাইম সে বসে থাকতো অবসর টাইমে সে আল্লাহ আল্লাহ জিকির করতো, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এটা জিকির করতো, আল্লাহু আল্লাহু, এভাবে যা জিকির আছে, যা দোয়া আছে, যা দরুদ আছে সেগুলো পালন করতো। তো এগুলো করার কারণে, আচ্ছা আল্লাহ আল্লাহ জিকির করার মাধ্যমে শুধু মুখের মধ্যে আল্লাহ জিকির না, অর্থাৎ আপনি যদি কথা কোনো কথা বলেন, তখন যদি ভালো কথাও বলেন, তাহলে আপনার সেই কথাগুলোও ইবাদতের মধ্যে সামিল হবে। অর্থাৎ চব্বিশটা ঘন্টা আপনাকে, চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে চব্বিশ ঘন্টাই ইবাদত করার কথা বলা হচ্ছে না, আল্লাহ আল্লাহ জিকির করার কথা বলা হচ্ছে না, আপনি সব সময় আপনার মুখ যখনই খুলবে তখনই যাতে ভালো কিছু বের হয়, ওইটাকেই বলা হচ্ছে আল্লাহ তাআলার জিকিরের মধ্যে সামিল। তো প্রথম নাম্বার বৈশিষ্ট্য, যে বান্দার মুখের মধ্যে আল্লাহ তাআলার জিকিরই লেগে থাকে, যে বান্দার মুখের মধ্যে আল্লাহ তাআলার জিকিরই লেগে থাকে, সেই বান্দা ওই আরশের নূরের মধ্যে থাকবে। নাম্বার দুই কি বৈশিষ্ট্য থাকতে হবে? নাম্বার দুই বৈশিষ্ট্যটা হচ্ছে যে ওই বান্দার মন সবসময় মসজিদের দিকে লেগে থাকে। আজ আমাদের সমাজে এমন দেখা যায়, অনেক বান্দাকে দেখা যায় শুধু মসজিদের চারপাশে ঘুরতে থাকে। কখনো যদি কাউকে জিজ্ঞাসা করি ও মুখকে দেখেছ, সবসময় উত্তর আসে হ্যাঁ, তাকে মসজিদেই পাবে, তাকে মসজিদেই পাবে। এমন কিছু বান্দা থাকে যারা আল্লাহ তাআলার ঘর মসজিদ শরীফের দিকে তাদের মনটা লেগে থাকে। ফজর পড়েছে তো ওয়েট করতে থাকে কখন জোহর আসবে, জোহর পড়েছে তো ওয়েট করতে থাকে কখন আসর আসবে, আসর পড়েছে তো তখন মনের মধ্যে কেমন জানি হয় যে মাগরিব কখন আসবে কখন আসবে। অর্থাৎ একটা বান্দার মন, এমন অনেক বান্দা আপনারা দেখতে পাবেন যে দুনিয়ার মধ্যে তারা সবসময় মসজিদের দিকে তাদের মনটা লেগে থাকে। অনেক সময় তো এটাও দেখা যায় যে অনেক তারা চব্বিশ ঘন্টার মধ্যে বেশিরভাগ টাইম মসজিদের মধ্যে স্পেন্ড করে। তো এরা হচ্ছে ওই আরশের নূরের মধ্যে থাকবে, যাদের মসজিদের মধ্যে মন লেগে থাকে। আচ্ছা অনেকে দেখবেন মসজিদের কাজ হলে সেখানে খুশিতে দান করে, সৎকা করে, মসজিদের কোনো নির্মাণ হলে সেখানে সহযোগিতা করে, এটাও কিন্তু মসজিদের সাথে মন লাগার একটা বিষয়। তো মসজিদকে ঘিরে, মসজিদকে কেন্দ্র করে যে সকল কাজগুলো রয়েছে, সেই কাজগুলো যে করবে সেই সেদিন আরশের নূরের মধ্যে ডুবন্ত অবস্থায় থাকবে। তো আমাদের উচিত যাতে আমাদের মনটা মসজিদে লেগে থাকে। এখন আমরা তো জানাব এটা করি যে জোহরের নামাজ পড়লাম, মানে জোহরের নামাজটা পড়লাম, আসরের আজান যখন শুনি তখন মনের মধ্যে এটা খেয়াল আসে, শয়তানি চক্র এটা আসে, শয়তানি কুখেয়াল এটা আসে, আরে জোহরের নামাজটা এখনই পড়লাম, এক তো তাড়াতাড়ি আসরের নামাজ আসরের আজান দিয়ে দিল। তা আমাদের এই মাইন্ডটা এভাবে হওয়া উচিত না, কেননা আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন, যখনই আজানের সময় হতো, ওয়াক্ত হয়ে যেত, যে হে বিলাল তাড়াতাড়ি আজান দাও এবং আমার অন্তরকে প্রশান্ত করো, তাড়াতাড়ি আজান দাও আর আমার অন্তরকে প্রশান্ত করো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথাটা বলতেন। আর আমরা কি করছি যে একটা ওয়াক্ত শেষ না হতে না হতে যখন আরেকটা ওয়াক্ত চলে আসে তখন আমরা মন থেকে এটা বলি, আমরা মুখ দিয়ে অনেক সময় এটা বলে ফেলি, আহ এখনই তো আদায় করলাম জোহরের নামাজটা, এখনই তো আদায় করলাম আসরের নামাজটা, আবার চলে আসলো ওয়াক্ত। তো এটা না থাকা চাই, কেননা যখনই আমরা কোনো ওয়াক্ত চলে আসে আমাদের প্রিপারেশনটা এমন হওয়া চাই যে আমি রবের দরবারে যাব। আরে আমি যখন অন্য কোনো দরবারে যাই, মিনিস্টারের দরবারে যাই, আমরা সামান্য একটা কমিশনারের দরবারে যাই, কত রুজু হয়ে যায়, কত কমিশনারকে সন্তুষ্ট করার জন্য কত হাত বেঁধে তার সামনে দাঁড়িয়ে থাকি, কিন্তু রবের দরবারে যখন যাচ্ছি তখন কিভাবে দাঁড়াচ্ছি, কিভাবে প্রিপারেশন নিচ্ছি। কিন্তু যখন আমি দেখেছি যে আমারও এটা অভিজ্ঞতা হয়েছে, কমিশনের দরবারে গেলে, কমিশনের দরবার বলছি, মাইন্ড করবেন না, কমিশনের অফিসে গেলো আমরা ঘন্টা তিন ঘন্টা, কমিশনার কখন আসবে, আমার কাজটা শুধুমাত্র একটা সাইন দিবে সে, আমরা কত অনুনয় বিনয় করে তার অফিসে বসে থাকি, দাঁড়িয়ে থাকি, তার জন্য ওয়েট করতে থাকি, কিন্তু আমার রবের দরবারে যখন যাচ্ছি তখন আমাদের প্রস্তুতিটা কেমন, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। তো তিনটার বৈশিষ্ট্যের মধ্যে নাম্বার ওয়ান বৈশিষ্ট্য হচ্ছে যে ব্যক্তির মুখের মধ্যে সবসময় আল্লাহ তাআলার জিকির লেগে থাকবে, নাম্বার দুই যে ব্যক্তির মন মসজিদের দিকে লেগে থাকবে, আর নাম্বার তিন যে ব্যক্তি বা সন্তান এমন কোনো কাজ করবে না যে কাজ করার কারণে মানুষ তার পিতা মাতাকে গালি দেয়। হ্যাঁ অনেক সময় এটা হয় যে সন্তান কোনো খারাপ কাজ করলো, সমাজের কিছু মানুষ তার মা বাবাকে বলে, আরে অমুকের ছেলে দেখছো, মানে তখন ছেলের নামে কিছু বলে না, আরে অমুকের ছেলেটা বেশি খারাপ, তার নামে গালমন্দ করে, তখন মা বাবাকে দোষারোপ করে থাকে যে মা বাবা কোনো তরবিয়ত দেয়নি, শিক্ষা দেয়নি, কোনো প্রশিক্ষণ দেয়নি, যার কারণে আজকে সন্তান এমন হয়েছে। তো এমন কোন বান্দা যে বান্দার কারণে তার পিতামাতাকে গালমন্দ করে না, অর্থাৎ কোন সন্তান তার পিতামাতাকে গালি দেয়ার মতো কোনো কাজ করে না, ওই বান্দাটাও কাল কিয়ামতের দিন আরশের, অর্থাৎ এই তিনটা ক্যাটাগরি যার মধ্যে একসাথে পাওয়া যাবে, ওই বান্দা কাল কিয়ামতের দিন আরশের ছায়ার মধ্যে থাকবে। এবং আরশের ছায়া তো থাকবে থাকবে, আরশের যে নূর আছে সে নূরের মধ্যে সে ডুবন্ত অবস্থায় থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই পাঁচ ওয়াক্ত নামাজের যে ফজিলত সম্পর্কে আমরা শুনছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুক। পাঁচ ওয়াক্ত নামাজের কোনটার কি ফজিলত, কোনটার চেয়ে কোনটা বেশি ফজিলত, আসুন আমরা সেটা শ্রবণ করি। আল্লামা আব্দুর রউফ মুনাবি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে উত্তম হলো আসরের নামাজ। পাঁচ ওয়াক্ত নামাজ কি কি? ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ এবং এশার নামাজ। তো এই পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে উত্তম হলো আসরের নামাজ, এরপরে ফজরের নামাজ, এরপর ইশারের নামাজ। গুরুত্বের দিক দিয়ে, ফজিলতের দিক দিয়ে আসরের পর ফজর, ফজরের পর ইশা, এরপর মাগরিব, এরপর জোহর। আর যদি আমরা পাঁচ ওয়াক্ত নামাজের জামাতের কথা চিন্তা করি, পাঁচ ওয়াক্ত নামাজের জামাতের মধ্যে সবচেয়ে উত্তম হলো জুমার নামাজের জামাত। জুমার নামাজের জামাত হলো সবচেয়ে উত্তম জামাত, এরপর ফজরের, এরপর ইশারের জামাত। জুমার জামাত এজন্যই উত্তম যে এতে এমন কিছু বিশেষত্ব রয়েছে যা একে অন্যান্য নামাজ থেকে শ্রেষ্ঠ করে থাকে, যা একে অন্যান্য নামাজ থেকে শ্রেষ্ঠ করে থাকে। আর ফজর ও ইশার জামাত এজন্যই ফজিলতপূর্ণ, কেননা এতে পরিশ্রম বেশি। জি হ্যাঁ, ফজর আমরা জানি সবচেয়ে বেশি কষ্টের নামাজ হচ্ছে ফজরের নামাজ। আর যে নামাজে সবচেয়ে বেশি শয়তান আপনাকে ধোকা দেয়, সবচেয়ে বেশি শয়তান আপনাকে তার চক্রের মধ্যে ফাঁসিয়ে ফেলে, সেটা হচ্ছে ফজরের নামাজ। কেননা বাকি জোহর বলেন, আসর বলেন, মাগরিব, ঈশা, এগুলো কিন্তু ওয়াক্ত মোতাবেক পড়া যায় একজন মুসলমানের জন্য, আসান, ইজি। কিন্তু ফজরের নামাজ সবচেয়ে বেশি কষ্ট আদায় করা। তো এটা বলা হচ্ছে যে ফজরের জামাত এবং জুমার জামাতের পর ফজর এবং ইশারের জামাত হচ্ছে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ, কেননা এতে পরিশ্রম বেশি হয়। তো যে নামাজে পরিশ্রম বেশি সে নামাজের স্বভাবত তত বেশি উপকারও তত বেশি। ফজরের নামাজের ফজিলত সম্পর্কে কি বলবো, সাহাবি ইবনে সাহাবি হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলের করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে, কি পড়ে, ফজরের নামাজ পড়ে সে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ পাকের নিরাপত্তায় থাকে, অর্থাৎ আল্লাহ তাআলার হিফাজতের মধ্যে থাকে। যত বিপদ আপদ আসুক না কেন, আল্লাহ তাআলা তাকে হিফাজত করবে। অপর এক বর্ণনায় রয়েছে, তোমরা আল্লাহ পাকের নিরাপত্তা ভঙ্গ করো না। যে ব্যক্তি আল্লাহ পাকের নিরাপত্তা ভঙ্গ করবে, আল্লাহ পাক তাকে অধোমুখে দোজকে নিক্ষেপ করবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আর আমাদের এই চ্যানেলের দর্শকবৃন্দ, আজ আমরা নিরাপত্তা চাই। আজ বর্তমান পরিস্থিতি আমাদের সামনে, সবাই চাই নিরাপত্তা, সবাই চাই সেফটি, যে আমরা যাতে সেফ থাকি, আমরা যাতে নিরাপদে থাকি। তো আপনাকে বলবো, আমি আমাকে বলবো, ফজরের নামাজ আদায় করি, ইনশাআল্লাহ আজ্জাওয়াজ্জাল সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তাআলার হিফাজতে থাকবেন। আরে ভাই, আল্লাহ তাআলা যাকে সেফটি দিবে, সেই সেফটির চেয়ে মজবুত সেফটি আর কিছু হতে পারে? কখনোই না। আল্লাহ পাক আমাকে আপনাকে সেফটি দিবে, দুনিয়ার কোনো সেফটি আমার প্রয়োজন পড়বে না। তো আমি এটা আমার জেহেনে নিয়ে নিই, এটা আমার মাইন্ডে নিয়ে নিই, যে আমি আপনি যাতে ফজরের নামাজ আদায় করি এবং নিরাপত্তা আল্লাহ পাক দিবেন, এই ভেবে আদায় করি, ইনশাআল্লাহ আজ্জাওয়াজ্জাল আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য নিরাপত্তাই নিরাপত্তা। শয়তান আমাদেরকে কিরূপ তার চক্রের মধ্যে ফাঁসায় একটু লক্ষ্য করুন। হযরত সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন আমরা তো রাতে ইশারার নামাজের পর ঘুমাই, আচ্ছা বলা হচ্ছে তোমাদের মধ্যে যখন কেউ ঘুমায়, যখন কেউ ঘুমায় তখন শয়তান তার ঘাড়ের পেছনের অংশে তিনটি গিট লাগিয়ে দেয়। একটু লক্ষ্য করুন, এটা আমরা কখনোই জানতাম না, আমি নিজেও জানতাম না, আজকে যখন আমি স্টাডি করছি তখন এটা আমার নজরে পড়েছে। বলা হচ্ছে যখন তোমাদের মধ্যে কেউ ঘুমায় তখন শয়তান তার ঘাড়ের পেছনের অংশে তিনটি গিট লাগিয়ে দেয়। প্রতিটা গিটে এই বিষয়টি অন্তরে গেঁথে দেয় যে, অর্থাৎ প্রতিটা গিটে এই বিষয়টা আমাদের অন্তরের মধ্যে গেঁথে দেয় শয়তান যে এখনো রাত অনেক বাকি, ঘুমিয়ে থাকো, এখনো রাত অনেক বাকি আছে, তুমি ঘুমিয়ে থাকো। শয়তান আমাদের মনের মধ্যে এই ওয়াসওয়াসাটা দিতে থাকে। অতএব যদি সে জাগ্রত হয়ে, অর্থাৎ যখন কোনো বান্দা ফজরের নামাজের জন্য জাগ্রত হয়ে আল্লাহ পাকের জিকির করে, ধরেন ওঠার সাথে সাথে আলহামদুলিল্লাহ বলে ফেললাম, জিকির করে ফেললাম, তখন তিনটা গিটের মধ্যে একটা গিট খুলে যায়। যদি অজু করে তবে দ্বিতীয় গিট খুলে যায়, আর যদি নামাজ পড়ে তবে তৃতীয় গিটটিও খুলে যায়। অতঃপর সে খুশি ও উৎফুল্ল মনে সকাল শুরু করে, অন্যথায় ভারাক্রান্ত হৃদয়ে এবং অলসতা সহকারে সকাল করে। প্রিয় ইসলামী ভাইরা, একটু নিজে নিজে চিন্তা করি, যারা আমরা নামাজ দিয়ে আছি আলহামদুলিল্লাহ, যারা আমরা নামাজ পড়ি মোটামুটি, এটা আমরা ফিল করি, আসলে ফিল করি আমরা, যখন আমাদের থেকে সকালের নামাজটা, ফজরের নামাজটা ছুটে যায়, পুরো দিন কেমন জানি মানে বিচক্ষণতা আমাদের মধ্যে কাজ করে, কেমন যেন আমাদের আনমনা আনমনা লাগে যে ফজরের নামাজটা কেন জানি মিস হয়ে গেল, আমার কেন জানি ভালো লাগে না। তো বলা হচ্ছে যখন কোনো বান্দা ঘুমিয়ে থাকে তখন শয়তান তাকে তিনটা গিট তার ঘাড়ের পিছনে লাগিয়ে দেয়। ওই তিনটা গিটের মধ্যে, তিনটা গিট কখন খুলবে, যখন তার ফজরের নামাজের জন্য যখনই চোখ খুলবে। আচ্ছা, অনেক সময় এটাও দেখা যায় ফজরের নামাজের জন্য অ্যালার্মও দিয়ে দেয় অনেকে, অ্যালার্ম বাজে আমার চোখও খুলে অ্যালার্মের সাথে সাথে, আমরা কি করে আবার অ্যালার্ম বন্ধ করে আমাদের চোখটা বন্ধ করে দিই। তো এটা বলা হচ্ছে যারা নামাজের জন্য চেষ্টা করে, ফজরের নামাজের জন্য আলহামদুলিল্লাহ যারা চেষ্টা করি আমরা, অ্যালার্ম দিয়ে দেই, তো অ্যালার্ম যখন ফার্স্ট টাইমে আমি বন্ধ করব তখন আল্লাহ তাআলা জিকির শুরু করে দিই, কেননা আল্লাহ তাআলা জিকির করার সাথে সাথে বলা হচ্ছে একটা গিট খুলে যাবে। যখন বান্দা ওজুর দিকে যাবে, ওজু করবে, দ্বিতীয় গিট খুলে যাবে, এবং বান্দা যখন নামাজ পড়ে নিবে তখন তৃতীয় গিটটাও খুলে যায়। তার মধ্যে শয়তানের সেই অলসতা, শয়তানের সেই ওয়াসওয়াসা আর অবশিষ্ট থাকবে না। আল্লাহ করিম আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, আরেকটি হাদিসে পাক, মুসলিম শরীফের হাদিসের মধ্যে, এটি মুসলিম শরীফের মধ্যে হাদিসে পাকটি এসেছে, হাদিস সাইয়্যিদুনা উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ইশার নামাজ জামাত সহকারে পড়ল, ইশারের নামাজ জামাত সহকারে পড়ল, সে যেন অর্ধরাত ইবাদত করল, আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাত সহকারে পড়ল সে যেন সারা রাত ইবাদত করল। ইসলাম ভাইরা, আমরা ইশারের নামাজের পর ঘুমিয়ে যাব আর ফজরের নামাজের সময় ফজরের নামাজ পড়ব, পুরো রাত ঘুমাবো, কিন্তু ঘুমের মধ্যেও আল্লাহ তাআলা ইবাদতের সওয়াব লিখেছেন। কার জন্য? যে ব্যক্তি ইশারের জামাত আর ফজরের জামাত এই দুইটা নামাজ জামাত সহকারে আদায় করবে, তার জন্য পুরো রাত ইবাদত করার যে সওয়াব আছে সে সওয়াব আল্লাহ তাআলা আমার আপনার আমল নামায় লিখে দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে ইশারের নামাজ এবং ফজরের নামাজ জামাত সহকারে আদায় করার তৌফিক দান করুক। মুসলিম শরীফের মধ্যে আরেকটি হাদিসে পাক এভাবে এসেছে, হযরত সাইয়্যিদুনা উমার বিন রুওয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, যে ব্যক্তি সূর্য উদয় ও সূর্যাস্তের পূর্বে নামাজ আদায় করে, সূর্য উদয়, সূর্য ওঠার আগে, সূর্য ওঠার আগে কোন নামাজ? ফজরের নামাজ। সূর্য অস্ত যাওয়ার আগে কোন নামাজ? আসরের নামাজ। বলা হচ্ছে যে ব্যক্তি সূর্য উদয় ও সূর্যাস্তের পূর্বে নামাজ আদায় করে সে কখনো জাহান্নামে প্রবেশ করবে না। দেখুন, এখানে এক একটা ফজিলত বলছি, তাই না? আপনাদেরও মনের মধ্যে আসছে, আহ, জাহান্নামে যাব না, নামাজ আদায় করব, এখন থেকে ফজর জোহর আসরের নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। তো ফজিলত শুনলে হবে না, এটার উপর আমল করারও জজবা থাকতে হবে, অনুপ্রেরণা সৃষ্টি হতে হবে নিজের মধ্যে, আমাদের মধ্যে উৎসাহ জাগতে হবে। আচ্ছা, উৎসাহ জাগুক আর নাই জাগুক, দেখুন আপনি বলতে পারেন যে লিয়াকত ভাই আপনি এত কথা বলছেন, এগুলো আমরা আমল করব আর কি। দেখুন, আপনার ইচ্ছা হোক বা না হোক, একটা মুসলমানের উপর কিন্তু পাঁচ ওয়াক্তের নামাজ ফরজ, আদায় করতেই হবে, আপনার মন চাক বা নাই চাক আপনাকে নামাজ আদায় করতে হবে। তো নামাজের মধ্যে কোনো অলসতা নাই, খাওয়া দাওয়ার মধ্যে তো আমরা কোনো অলসতা রাখি না, ঘুমানোর মধ্যে তো কোনো অলসতা রাখি না, দৈনন্দিন যে কাজগুলো রয়েছে, যে স্টাডি করে স্টাডি, বিজনেস করলে বিজনেস, জব করলে জব, এই কঠিন পরিস্থিতির মধ্যেও আমরা আমাদের বিভিন্ন কাজগুলো করছি, করছি নিজের পেটের দায়ে। তো আমাদের যেটা কাল কিয়ামতের দিন কাজে আসবে, কবরে কাজে আসবে, দেখুন নামাজকে কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের শীতলতা বলেছেন, নামাজ আমার নবীর চোখের শীতলতা। তো সেই নামাজ আমরা ছেড়ে দিব, সেই নামাজ থেকে আমরা দূরে থাকব না, এমন হতে পারে না, দরকার হলে খাবার খাবো না, তারপরও যাতে আমাদের থেকে নামাজ না ছুটে। তো মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি ফজর এবং আসরের নামাজ আদায় করবে সে কখনো জাহান নামে প্রবেশ করবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে এই ফজর এবং আসর, শুধু ফজর আসর নয়, বাকি সকল নামাজ জামাত সহকারে আদায় করার সে তৌফিক দান করুক। আরেকটি হাদিস শরীফ আপনারা শ্রবণ করুন, আসরের যে সুন্নত আছে, বিভিন্ন ওয়াক্তের তো সুন্নত আছে, আসরের যে চার রাকাত সুন্নত আছে, সে সুন্নত সম্পর্কে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনটি বাণী, খুব সুন্দর তিনটি বাণী শুনুন এবং নিজের অন্তরকে শান্ত করুন। নাম্বার এক, আল্লাহ পাক সেই ব্যক্তির প্রতি দয়া করুক যে আসরের পূর্বে চার রাকাত পড়ে। কে বলছেন? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো আমার নবী যেখানে দোয়া করছেন সেখানে সেই দোয়া কখনো ফেরত যাবে না। বলা হচ্ছে আল্লাহ তাআলা সেই ব্যক্তির প্রতি দয়া করুক। আল্লাহ তাআলা দয়া করলে আমাদের কিসের অভাব ভাই? আল্লাহ তাআলা যেখানে দয়া করবে সেখানে আমাদের আর কোনো কিছুর অভাব নাই। তো বলা হচ্ছে যে ব্যক্তি আসরের পূর্বে চার রাকাত পড়বে তার উপর যাতে আল্লাহ তাআলা দয়া করুক। নাম্বার দুই, যে ব্যক্তি আসরের পূর্বে চার রাকাত পড়বে আল্লাহ পাক তার শরীরকে আগুনের জন্য হারাম করে দিবেন, আগুনের জন্য হারাম। তো অনেক সময় আমরা কিন্তু নামাজ পড়ি ঠিক আছে, কিন্তু অলসতার কারণে বিভিন্ন সুন্নতগুলো আমরা ছেড়ে দেই, অনেক সময় বলে থাকি আর এটা তো সুন্নতে মুয়াক্কাদা না, সুন্নতে যায় না, ছেড়ে দিলে অসুবিধা নেই, কিন্তু ফজিলত তো শুনুন, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না ভাই, তো সেখানে আমরা সুন্নতটা কেন ছেড়ে দিব? তো আসরের পূর্বে যে চার রাকাত সুন্নত আছে ইনশাআল্লাহ আজ্জাবাজাল নিয়ত করিনি, আজ থেকে আমরা আসরের পূর্বে চার রাকাত সুন্নতগুলো ছাড়বো না। নাম্বার তিন, হাদিসে পাক এভাবে এসেছে, যে ব্যক্তি আসরের পূর্বে চার রাকাত পড়বে তাকে আগুন স্পর্শ করবে না। দুইটা হাদিসে পাক আগুন স্পর্শ না করার ব্যাপারে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। তো আল্লাহ পাক আমাদের সবাইকে আসরের নামাজ জামাত সহকারে এবং আসরের পূর্বে চার রাকাত সুন্নত প্রত্যেক দিন আদায় করার সে তৌফিক দান করুক। আরো দুইটি ওয়াক্ত আছে, মাগরিব এবং ইশা, এর কিছু ফজিলত বলি ইনশাআল্লাহ আজ্জাবাজাল আমি আমার বয়ান শেষের দিকে যাব। মাগরিবের নামাজের ফজিলত সম্পর্কে শুনুন, বলা হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এটাও জামউল জাওয়ামে এই কিতাবের মধ্যে হাদিসে পাকটি উল্লেখ আছে, বলা হচ্ছে যে ব্যক্তি মাগরিবের নামাজ জামাত সহকারে আদায় করলো তার জন্য কবুলকৃত হজ ও ওমরার সওয়াব লেখা হবে, আর তা এমনই যেন সে সবে কদরে ইবাদত করলো। সুবহানাল্লাহ, বলা হচ্ছে যে ব্যক্তি মাগরিবের নামাজ জামাত সহকারে আদায় করলো তার জন্য কবুলকৃত হজ এবং ওমরার সওয়াব লেখা হবে, আর তা এমনই যেন সে সবে কদরে ইবাদত করলো। দেখুন প্রত্যেক দিন নামাজ আদায় করব আর সবে কদরের ইবাদতের সওয়াব পেয়ে যাব। দেখুন সবে কদরের যে ফজাইল ফজিলত, এটা কিন্তু শেষ নবীর উম্মতদেরকেই দেওয়া হয়েছে। তো আপনি মাগরিবের নামাজ পড়েন আর এই ফজিলতটাও লুটে নেন, আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। ইশার নামাজের ফজিলত সম্পর্কে শুনবো। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, প্রিয় আকা মক্কি মদিনী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুনাফিকদের জন্য সকল নামাজের মধ্যে সবচেয়ে বেশি বোঝা স্বরূপ নামাজ হলো ফজর এবং ইশা, এবং এর মধ্যে যা ফজিলত রয়েছে তা যদি জানতো তবে অবশ্যই উপস্থিত হতো, যদিও পশ্চাৎ দেশের উপর ভর করে হেসরাতে হেসরাতে, অর্থাৎ যেমন ভাবেই সম্ভব হয় আসত। দেখুন ঈশা এবং ফজরের নামাজের গুরুত্ব এখানে বুঝিয়েছে যে মুনাফিকদের জন্য সবচেয়ে বেশি কঠিন হচ্ছে ফজর আর ঈশার নামাজ, আর তারা যদি এটার ফজিলত সম্পর্কে জানতো তাহলে তারা যদি অসুস্থও থাকতো তাহলে নিজেদের পশ্চাৎ দেশের উপর ভর করে হেচড়িয়ে হেচড়িয়ে এগুলো আদায় করার জন্য চলে আসতো। এই হাদিসের ব্যাখ্যায় হযরত মুফতি আহমদিয়ার খান নাইমি রহমাতুল্লাহি তাআলা আলাইহি লিখেন, কেননা মুনাফিকরা শুধুমাত্র দেখানোর জন্য নামাজ পড়ে, অন্যান্য ওয়াক্তে তো তেমন যেমন তেমন করে পড়ে নেয়, কিন্তু ঈশার সময় ঘুমের প্রাধান্য, ফজরের সময় ঘুমের মজা তাদের বিভোর করে দেয়। একনিষ্ঠতা ও প্রেম সকল সমস্যাকে দূর করে দেয়, তারা এতে অন্তর্ভুক্ত নয়। সুতরাং এই দুই নামাজ তাদের নিকট অনেক বড় বোঝা মনে হয়। এ থেকে বোঝা যায় যে সকল মুসলমান এই দুই নামাজে অলসতা করে তারা মুনাফিকের ন্যায় কাজ করে। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শক, আমরা শুনলাম যে ফজর এবং ইশা, আরেক রিওয়ায়েতে শুনেছিলাম ফজর এবং আসর, অর্থাৎ কোনোটা কোনো ওয়াক্তই আপনি কম গুরুত্বপূর্ণ মনে করলে চলবে না। প্রত্যেক ওয়াক্ত নামাজ আমাদের জন্য গুরুত্ব, এবং প্রত্যেক ওয়াক্তের ক্যাটাগরি অনুযায়ী আলাদা আলাদা সওয়াবের কথা আমরা শুনেছি, আলাদা আলাদা প্রতিদানের কথা আমরা শুনেছি। তো আমাদের যদি ফজিলত অর্জন করতে ইচ্ছা হয়, আমাদের যদি ফজিলতগুলো পেতে ইচ্ছা হয়, তাহলে আমাদের উচিত এই নামাজগুলো আদায় করা, ফজর থেকে ইশা পর্যন্ত। কি বা কাজ ভাই, দেখেন এই নামাজগুলো আদায় করতে তেমন বেশি সময় বা কষ্টের প্রয়োজন না। আমরা সকল কষ্ট স্বীকার করতে রাজি আছি, কিন্তু নামাজ পড়তে কেন কষ্ট স্বীকার করতে রাজি নেই এটা আমার বুঝে আসে না। আমরা সকল কাজ করার জন্য টাইম পাই, কিন্তু নামাজ পড়ার জন্য আমরা টাইম পাই না, এটাও আমার বুঝে আসে না। আল্লাহ পাক সবাইকে বুঝার তৌফিক দান করুক। আসলে দেখুন, এটা তখনই বুঝে আসবে যখন আপনার মধ্যে খওফে খোদা, ইশকে মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ধারণ হবে। যখন আপনার মধ্যে আল্লাহ তাআলার ভয় আসবে না, তখন দেখবেন আপনি দুনিয়ার সকল কুকর্ম করার আপনি মন মানসিকতা রাখবেন, সকল কুকর্ম করার আপনার সাহস থাকবে। কিন্তু যখনই আপনার অন্তরের মধ্যে আপনি আল্লাহ তাআলার ভয় নিয়ে আসবেন, ধারণ করবেন, এবং আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আপনার অন্তরের মধ্যে জাগবে, আমার অন্তরের মধ্যে জাগবে, তখনই আমরা সকল কাজ, ভালো কাজগুলো করার জন্য আমাদের মন মাইন্ড সেট আপ হবে, এবং যা যে যাকে ভালোবাসে সে তার হুকুমকে পালন করতেও ভালোবাসবে। তো আমরা যদি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার আল্লাহ পাককে বেশি ভালোবাসি, দেখুন ওনাদেরকেই ভালোবাসাই তো ইমানের মূল, ওনাদেরকেই তো ভালোবাসতে হবে, নাহলে আর কাকেই বাসবো? বাকিরা তো সবার পরে, কিন্তু ওনারাই হচ্ছে আমার মূল। তো ওনাদেরকে যখন আমরা ভালোবাসবো, তখনই ইনশাআল্লাহ আজ্জাবাজাল ওনাদের দেয়া হুকুম, এই যে নামাজ, আমি যেটা বলেছি যে কোরআনুল করিম এবং আহাদিসে তাইয়েবার মধ্যে 750 নামাজের কথা এসেছে, তো এই কথা এজন্যই এসেছে ওনারা আমাদেরকে মহব্বত করে, আমাদেরকে বেশি ভালোবাসে, এজন্যই তো আমাদেরকে বারবার হুঁশিয়ার করেছে যে নামাজ আদায় করো, নামাজ কায়েম করো। তো এই জন্য আমাদের উচিত যে আমরা যাতে 5 ওয়াক্ত নামাজ আমরা সঠিকভাবে ওয়াক্ত মোতাবেক জামাত সহকারে আমরা যাতে আদায় করি। আল্লাহ পাক আমরা যা কিছু শুনেছি এর উপর আমল করার এবং অপর ইসলামী ভাইকে পৌঁছে দেওয়ার সে তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমাই, দরুদ পাক এবং দোয়াও পাঠ করানো হয়। আসুন আমরা সেই দরুদ শরীফ এবং দোয়াগুলো পাঠ করে নিই। বুজুর্গরা বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে এ দরুদ শরীফ নিয়মিতভাবে কমপক্ষে একবার পাঠ করবে, মৃত্যুর সময় তাজেদারে মদিনা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করবে, এবং কবরে প্রবেশ করার সময় এটাও দেখবে যে রহমতে আলম নূরে মুজাসসাম হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আপন রহমতপূর্ণ হাতে তাকে কবরে রাখছেন। আসুন আমরাও পাঠ করে নিই। আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা سيدنا محمد النبي الأمي الحبيب العالي القدر العظيم الجاه وعلى آله وصحبه وسلم। হযরত সাইয়েদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম রাসূল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই দরুদ শরীফ পাঠ করবে, যদি সে দাঁড়ানো থাকে তবে বসার পূর্বে, আর যদি বসা থাকে তাহলে দাঁড়ানোর পূর্বে তার গুনাহগুলো ক্ষমা করে দেয়া হবে। আল্লাহুম্মা সল্লি আলা সাইয়েদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন وعلى آله وسلم। যে ব্যক্তি এই দরুদ শরীফ পাঠ করবে তার উপর রহমতের 70টি দরজা খুলে দেয়া হয়। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আহমদ সাবি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কতিপয় বুজুর্গদের কাছ থেকে বর্ণনা করেন, এ দরুদ শরীফ একবার পাঠ করলে 600,000 বার দরুদ শরীফ পাঠ করার সওয়াব অর্জন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সলাতান দাঈমাতাম বিদাওয়ামি মুলকিল্লাহ। একদিন এক ব্যক্তি আসলো হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকে নিজের এবং সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাঝখানে বসালেন। এতে সাহাবাই কিরামগণ আলিহি মুরিদওয়ান আশ্চর্যজনিত হলেন যে এই সম্মানিত লোকটিকে। যখন তিনি চলে গেলেন তখন হুজুর পূর্ণুর সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সে যখন আমার উপর দরুদ শরীফ পাঠ করে তখন এভাবে পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদালা। উম্মতের শাফায়াতকারী নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এভাবে দরুদ শরীফ পাঠ করবে তার জন্য আমার শাফাআত অর্থাৎ সুপারিশ ওয়াজিব হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহু আল মাক'আদা আল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। হযরত সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, মক্কি মদিনী আকা উভয় জাহানের দাতা হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এ দোয়া পাঠকারীর 70 জন ফেরেশতা 1,000 দিন পর্যন্ত নেকি সমূহ লিখতে থাকেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি রাতে এ দোয়া 3 বার পড়ে নিবে সে যেন সবে কদর পেয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ আল হালিমুল করিম সুবহানাল্লাহ রাব্বিস সামাওয়াতি আস-সাব'ই ওয়া রাব্বিল আরশিল আযীম। لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب السماوات السبع ورب العرش العظيم لا إله إلا الله الحليم الكريم سبحان الله রব্বি সামাওয়াতি আস-সাব'ই ওয়া রাব্বিল আরশিল আযীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসলে এখন জিকির হবে, আমরা জিকিরের মধ্যে শামিল হয়ে যাই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
আসুন পারেন প্রিয় ইসলামী ভাইরা, মদিনায় মনোয়ার দিকে ধ্যান করে করে বার বার সালাত ও সালাম পাঠ করি। আস-সালাতু ওয়াস-সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আস-সালাতু ওয়াস-সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আস-সালাতু ওয়াস-সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আস-সালাতু ওয়াস-সালামু আলাইকা ইয়া নূরাল্লাহ, আস-সালাতু ওয়াস-সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله، الصلاة والسلام عليك يا نور الله، الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. حسبي ربي جل الله ما في قلبي غير الله، نور محمد صلى الله لا ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইল্লাল্লাহু ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله
شنو আমরা দোয়ার মধ্যে শামিল হয়েছে আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا ربنا يا ربنا يا ربنا يا ربنا يا ربنا رب ارحمهما كما ربياني صغيرا يا مقلب القلوب ثبت قلبي على دينك اللهم عافني في بدني اللهم عافني في سمعي اللهم عافني في بصري لا اله الا انت قلت حيلتي انت وسيلتي ادركني يا رسول الله قلت حيلتي انت وسيلتي أدركني يا رسول الله قلت حيلتي أنت وسيلتي أدركني يا رسول الله يا الله عز وجل সাপ্তাহিক সুন্নতে বরা ইজতিমাই তিলাওয়াত নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান জিকির এরপরে দোয়ার মধ্যে শামিল হওয়ার সৌভাগ্য হয়েছে। ইয়া আল্লাহ তোমার দরবারে দুটি খালি হাত উঠানোর সৌভাগ্য হয়েছে। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের হাতকে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের আজকে এই ইজতিমাতে অংশগ্রহণ করাকে তোমার বারগাহে কবুল করে নাও। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমরা মানি বিশ্বাস করি যে আমরা অনেক বড় গুনাহগার। আল্লাহ শুধু গুনাহগার নয়, গুনাহগারদের বড় বড় সরদার। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা মালিক ও মাওলা, ইয়া আল্লাহ এক এক করে আজ আমাদের চোখের সামনে থেকে বান্দাকে যেতে দেখছি, না জানি আমাদের কখন মৃত্যুর পরওয়ানা চলে আসে। ইয়া আল্লাহ আজ আমাদের কাছে শুধু মত আর মতের খবর আসছে, মৃত্যু আর মৃত্যুর আল্লাহ মেসেজ আসছে, না জানি আমার নাম্বার কখন লেগে যায়। ইয়া আল্লাহ কিন্তু প্রস্তুতি তো গ্রহণ করিনি। হে মালিক ও মওলা, হে বারে ইলাহি, ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, আল্লাহ আমাদের আমল নামায় গুনাহ ছাড়া আর কিছুই নেই। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, যা গুনাহ করেছি সগীরা কবীরা, জেনে না জেনে, বুঝে না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করে ফেলেছি আল্লাহ, সকল গুনাহ থেকে তওবা করছি, আমাদের গুনাহগুলোকে মাফ করে দাও। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, আমরা যত আল্লাহ আল্লাহ পাপ করে ফেলেছি, ইয়া আল্লাহ তোমার নাফরমানি করে ফেলেছি, ইয়া আল্লাহ তোমাকে যত অসন্তুষ্টমূলক কাজ করে ফেলেছি আল্লাহ, সকল কাজগুলো থেকে মাফ চাচ্ছি আল্লাহ, আমাদেরকে মাফ করে দাও। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, তুমি বিনা আমাদের কেউ নেই, তুমি ছাড়া আমাদের কোনো উপায় নেই, তুমি ছাড়া আমাদের কোনো সাহারা নেই আল্লাহ, তুমি ছাড়া আমাদের কোনো রব নেই আল্লাহ, তুমি যদি আমাদেরকে ফিরিয়ে দাও কার দরবারে চাইব। মালিক ও মওলা, কার দরবারে আশ্রয় চাইব, কার দরবারে পানা চাইব আল্লাহ, কার দরবারে প্রশ্ন করব, কার দরবারে আমরা ক্ষমা চাইব। হে মালিক ও মওলা আজ্জা ওয়া জাল, আল্লাহ তোমারই বান্দা রয়েছি আল্লাহ, তোমারই কাছে আবার মাফ চাচ্ছি আল্লাহ, ভুল হয়ে গেছে মাফ করে দাও। হে আল্লাহ আজ্জা ওয়া জাল, আমাদের এই হায়াতে জিন্দগির মধ্যে আমরা অসংখ্য নামাজ কাজা করে ফেলেছি, অসংখ্য গুনাহ আমরা করে ফেলেছি, মিথ্যা বলেছি, গীবত করেছি, চুগলখড়ি করেছি আল্লাহ, অপরের হক মেরে খেয়েছি। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, আল্লাহ মুসলমানকে কষ্ট দিয়েছি। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, খারাপ কাজ করেছি, খারাপ দৃশ্য দেখেছি, খারাপ শুনেছি, হারাম শুনেছি, হারাম খেয়েছি। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, সকল আল্লাহ গুনাহ থেকে তুমি আমাদেরকে পাক ও সাফ করে দাও। হে মালিক ও মওলা আজ্জা ওয়া জাল, তুমি যদি আমাদেরকে মাফ না করো আল্লাহ, কবর হাসর পুলসিরাত কি হবে আল্লাহ। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, আজ সামান্য দুনিয়ার একটি রোগের কারণে আল্লাহ এমন আল্লাহ এমন অবস্থা হয়ে গেছে আল্লাহ, যে রোগে আল্লাহ যদি জর্জরিত হয়ে যায় আপনজন আসছে না আল্লাহ, দুনিয়াতে যদি আপনজন কাছে না আসে আল্লাহ, কবর ও হাসরে কোত্থেকে আসবে। এ মালিক ও মওলা আজ্জা ওয়া জাল, আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ আমাদের সবাইকে এ ধরনের বিমারি থেকে হিফাজত করো, যে বিমারির মাধ্যমে আল্লাহ আমাদের কাছ থেকে মানুষ দূরে চলে যাবে। ইয়া আল্লাহ, যে বিমারির কারণে আল্লাহ আমাদেরকে আমাদের ইসলামী শরিয়ত মোতাবেক যে গোসল কাফন দাফন সেগুলো যাতে না হয়, এমন বিমারি থেকে তুমি আমাদেরকে হিফাজত করো। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, এমন বিমারি থেকে আমাদেরকে হিফাজত করো যে বিমারি হলে আল্লাহ ডাক্তাররা পর্যন্ত সেবা শুশ্রূষা করার জন্য কাছে আসে না আল্লাহ, এমন বিমারি থেকে তুমি আমাদেরকে হিফাজত করো আল্লাহ। আমরা মানি আমরা গুনাহগার আল্লাহ, তুমি যদি আমাদের উপর আমাদের গুনাহের কারণে রাগ তোমার চলে আসে তাহলে এর চেয়েও ভয়ানক আজাব তুমি আমাদেরকে দিতে পারো নিঃসন্দেহে, কিন্তু মালিক তুমি তো করিম, তুমি তো রহিম, তুমি তো রহমান। ইয়া আল্লাহ, তোমার নামের সিফাতের মধ্যে এগুলো আছে আল্লাহ, তোমার রহিম নামের ওয়াসিতা, তোমার রহিম রহমান নামের ওয়াসিতা আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, আমাদের মধ্যে অনেকে অনেকের অনেক ধরনের সমস্যা, কেউ বেকারত্বতার সমস্যা, কেউ সন্তানহীনতার সমস্যা আল্লাহ, কেউ চাকরি চলে যাওয়ার সমস্যা, কেউ ঘরে কিছু নেই, কিছু খেতে পারছে না সেই সমস্যা আল্লাহ, বিভিন্ন ধরনের জটিল কঠিন রোগ, যে রোগের কারণে আল্লাহ মানুষকে বলতে পারছে না, চিকিৎসা পাচ্ছে না, চিকিৎসা না পেয়ে আল্লাহ ঘুরতে ঘুরতেই মরে যাচ্ছে, অনেক ধরনের পেরেশানির মধ্যে আজ উম্মত আল্লাহ গ্রেফতার আল্লাহ, অনেক ধরনের সমস্যার মধ্যে আজকে গ্রেফতার আল্লাহ, কাউকে জিজ্ঞেস করলে বলে আমার এই সমস্যা, অন্য কাউকে জিজ্ঞেস করলে বলে সেই সমস্যা আল্লাহ,
আর সমস্যার শেষ নেই মালিক, আজ পর্যন্ত তুমি আমাদেরকে সুস্থ রেখেছো, ভালো রেখেছো, আল্লাহ এর জন্য তোমার দরবারে শুকরিয়া আদায় করছি। কিন্তু যারা আল্লাহ পেরেশানির মধ্যে আছে আল্লাহ, যারা অসুস্থতার মধ্যে আছে, যারা ঋণের মধ্যে আছে আল্লাহ, যারা করোনা নামক এই মহামারীর মধ্যে আছে, তাদের উপর দয়া করো এ মালিক। এই মহামারীর কারণে ইয়া আল্লাহ আরো অনেক অসুস্থ ব্যক্তি আল্লাহ সেবা পাচ্ছে না, চিকিৎসা পাচ্ছে না, মালিক মওলা তাদের উপরও দয়া করো। ইয়া আল্লাহ যদি মত থেকেই থাকে আল্লাহ, আমাদেরকে এমন মত দিও না যে মতের কারণে আল্লাহ আমাদের দাফন কাফন ইসলামী শরিয়াত মোতাবেক না হয়। ইয়া আল্লাহ আজ্জাওয়াজাল যদি মত দিয়েই থাকো আল্লাহ, তাহলে ইমানের সাথে, ক্ষমার সাথে, মদিনা শরীফের অলিতে গলিতে আমাদের মত নসিব করিও। ইয়া আল্লাহ আজ্জাওয়াজাল আমাদের পীর ও মুর্শিদের হায়াতে তাইয়্যিবা দান করো। ইয়া আল্লাহ আমির আহলে সুন্নাতের হায়াতে তাইয়্যিবা দান করো। ইয়া আল্লাহ দাওয়াত ইসলামের এই সুন্দর পরিবেশে আমাদেরকে আজীবন ইস্তেকামত দিয়ে দাও। আল্লাহ দাওয়াত ইসলামের দিন দিন তারাক্কি নসিব করে দাও। ইয়া আল্লাহ আমাদেরকে মাদনী কাজ করার, নেকির কাজ করার, নেকির দাওয়াত দেওয়ার সে তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ আজ্জাওয়াজাল আমাদের কাছে যারা দোয়া চাই সকলের হককে নেক ও জায়েজ তামানাকে পূরণ করে দাও। ইয়া আল্লাহ আমাদেরকে একবার হলো মক্কা মদিনার হাজিরি মসজিদের সাথে নসিব করে দাও। ইয়া আল্লাহ আজ্জাওয়াজাল আজ বর্তমান বিশ্ব যে পরিস্থিতির শিকার হয়েছে আল্লাহ, এই পরিস্থিতি থেকে আমাদেরকে তাড়াতাড়ি মুক্তি দান করো। ইয়া আল্লাহ আজ্জাওয়াজাল আমাদেরকে তাড়াতাড়ি মুক্তি দান করো। আল্লাহ আবার অবস্থা সবকিছু শিথিল করে দাও। আল্লাহ আজ মানুষ বেকার হয়ে যাচ্ছে, কাজ নেই, আল্লাহ কোনো কিছু খেতে পারছে না, আল্লাহ এমন অবস্থা হয়ে গেছে আল্লাহ নিঃসন্দেহগুলো আমাদের গুনাহের কারণে। আল্লাহ আমরা মাফ চাচ্ছি, আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আমাদের উপর দয়া করো। আল্লাহ আমরা মানছি আল্লাহ আমরা ভুল করেছি, আমাদের উপর দয়া করো। আল্লাহ আমাদের উপর দয়া করো, আমাদের উপর দয়া করো, আমাদের দিকে তাকিয়ে নয়, তোমার হাবিবের দিকে তাকিয়ে। আল্লাহ তোমার হাবিবের উসিলায় আমাদের এই পুরো বিশ্বকে, পুরো বিশ্বের মুসলমানকে আবার আগের অবস্থায়, সুখের অবস্থায় ফিরিয়ে দাও। আল্লাহ আমরা যাতে আবারও আল্লাহ খোলামেলা ভাবে ইবাদত করতে পারি, রিয়াজত করতে পারি, ইবাদত করতে পারি, নেকির দাওয়াত দিতে পারি, সে তৌফিক দিয়ে দাও। আল্লাহ আজকে সুন্নতে বরে ইজতিমাই মাদানী চ্যানেলের মাধ্যমে না জানি কে কোথা থেকে হাত তুলেছে, আল্লাহ সকলের হাতকে তুমি কবুল করে নাও, সকলের ফরিয়াদকে তুমি কবুল করে নাও, সকলের নেক ও জায়েজ ইচ্ছাকে তুমি পূরণ করে নাও। আল্লাহ যা চাইতে পেরেছি, যা আমাদের হককে বেহতর, ভালো আমাদেরকে নসিব করে দাও, যা আমাদের হককে ভালো নয় তা আমাদের থেকে উঠিয়ে নাও। কেহতে রেহতে হে দোয়া কে ওয়াস্তে বন্দে তেরে কদে পুরি আরজু হর বে কসু মজবুর কি ইন্নাল্লাহু ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলান নবীল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ জব দমে হো ওয়াপসি হাম সব হো মদিনে মে সামনে হো রওজায়ে রাসূল অর লব পর হো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ।
Ya Nabi salam alayka ya Rasul salam alayka ya Nabi salam alayka ya Rasul salam alayka ya Habib سلام عليك صلوات الله عليك جاكن হবেত তোমার দিদার তখনই হবে যে আমার আমার স বল বলি দুঃখকারে আমার, কে শুনিবে বলো সর্বের আমার বীর বেদনা, মদনী মদিনে বালে যা নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সলাওয়াতুল্লাহ আলাইকা।
মসজিদ থেকে উঠা দোয়া পাঠ করে দিই। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك صلى الله تعالى على محمد برحمتك يا ارحم الراحمين
جن کیر دوا تر جاگا اشارہ ہم تا کے دے گی